বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 15 মার্চ, 1 চৈত্র এবং ফার্সি 25 ইসফান্ত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে বলে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর স্বীকারোক্তি এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 17 থেকে 26 মার্চ পর্যন্ত কোনো কর্মসূচি না দিতে ডিএমপির আহ্বান সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পরমাণু ইস্যুতে আমেরিকাকে দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ। ইরান বলছে হাতে সময় খুবই কম। হুথিদের ক্ষেপণাস্ত্রের ভয়ে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বাংলাদেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। এবং বাংলা নয় বরং দিল্লি সামলানোর জন্য বিজেপিকে পরামর্শ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে কোনো আলোচনা করবে না তেহরান। তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা নিয়ে নানা কথা বলছে, কিন্তু তাদের কোনো কথার প্রয়োজন আমাদের নেই, আমরা তাদের কাজ দেখতে চাই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন সুইস ব্যাংকের মাধ্যমে দক্ষিণ কোরিয়া আমাদের আটকে থাকা অর্থ দেবে বলে যে কথা হয়েছিল তা বাস্তবায়ন করতে দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান, আমেরিকাকে এই সমঝোতায় ফিরে আসতে হবে। অনেক আলোচনার পরই পরমাণু সমঝোতা হয়েছে, কাজেই এ বিষয়ে ইরান আর কোনো আলোচনা করবে না। জারিফ বলেন ইরান অস্বাভাবিক কোনো দাবি উত্থাপন করেনি এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বারবার স্বীকার করেছে যে ইরান প্রতিশ্রুতি মেনে চলেছে। আমেরিকাকে পরামর্শ দিচ্ছি তারা যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, কারণ আমাদের সময় খুবই স্বল্প। তিনি বলেন ইরান শান্তিপূর্ণ লক্ষ্যে 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। জারিফ নিশ্চিত করেন ইরান পরমাণু অস্ত্র বানাবে না এবং এ ধরনের অস্ত্র ব্যবহার করবে না। নতুন আরেকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং এই বাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি সহ পদস্থ সামরিক কমান্ডারেরা। এ সময় বিভিন্ন পাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এছাড়া মাটির নিচ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, 360 ডিগ্রি ফায়ারিং, মুভিং ফায়ারিং ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের নানা সরঞ্জামও প্রদর্শিত হয়েছে আজকের অনুষ্ঠানে। মাইন নিক্ষেপের বিভিন্ন আধুনিক সরঞ্জামও সেখানে শোভা পাচ্ছিল। আজ আনুষ্ঠানিকভাবে নতুন এই ক্ষেপণাস্ত্র শহরটি নৌ ইউনিটের কাছে হস্তান্তর করা হল। এর মধ্য দিয়ে সাগরে শত্রুর হুমকি মোকাবেলার সক্ষমতা আরও বাড়ল। আজ যেসব ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে তার সবই তৈরি করেছেন ইরানের বিশেষজ্ঞরা। ইরান অনেকদিন ধরেই সামরিক সরঞ্জাম তৈরিতে স্বনির্ভরতা অর্জন করেছে বলে সংশ্লিষ্ট বিভাগগুলো জানিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সেনাদের ক্ষেপণাস্ত্রের ভয়ে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন। সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার কথা ছিল। এটি হচ্ছে তার প্রথম আমিরাত সফর, তবে এই নিয়ে তিনি চারবারের মতো সফর বাতিল করলেন। ইসরায়েলের চ্যানেল 13 টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, গত সপ্তাহে তিনি আরব আমিরাতে তার সরকারি সফর বাতিল করেছেন কারণ সৌদি আরবের আকাশের কিছু সমস্যা ছিল। এ কথা দিয়ে তিনি মূলত ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর সাম্প্রতিক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করেছেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি এবং তার বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতো কিনা তাও পরিষ্কার করেননি। তেল আবিব এবং আম্মানের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার প্রেক্ষাপটে গত সপ্তাহে জর্দান তার আকাশসীমা নেতানিয়াহুর বিমানের জন্য বন্ধ করে দিয়েছিল, ফলে উপায়হীন হয়ে সৌদি আরবের আকাশ ব্যবহার করা ছাড়া বিকল্প ছিল না। এর অর্থ হচ্ছে ইয়েমেনি সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র নাগালে পড়ত নেতানিয়াহুর বিমান। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে সম্প্রতি যে রকেট হামলা হয়েছে তার সঙ্গে জড়িত থাকার কথা সরাসরি নাকচ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একই সঙ্গে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধাদের উপর মার্কিন বিমান হামলার নিন্দে জানিয়ে তেহরান বলেছে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাবানচি, বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতির কাছে লেখা দুটি চিঠিতে এসব কথা বলেন। মাজিদ তাখতে রাবানচি বলেন, ইরাকে অবস্থানরত কোনো মার্কিন নাগরিক কিংবা সংস্থার উপর পরোক্ষ কিংবা প্রত্যক্ষ কোনো ধরনের হামলায় ইরান জড়িত নয়। রকেট হামলায় ইরান জড়িত বলে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যে অভিযোগ করেছেন তা সরাসরি নাকচ করে রাবানচি বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং অগ্রহণযোগ্য। পাশাপাশি ইরাক সিরিয়া সীমান্তে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের উপর মার্কিন বাহিনীর চালানো বিমান হামলার কঠোর নিন্দা জানান মাজিদ তাখতে রাবানচি। গত 25 ফেব্রুয়ারি মার্কিন বাহিনী ওই হামলা চালায়। হামলায় ইরাকের প্রতিরোধকামী যোদ্ধাদের একজন নিহত হন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের উন্নয়নের ম্যাজিকই হচ্ছে দেশপ্রেম। দীর্ঘদিন ধরে এই সরকার ক্ষমতায় আছে বলে আজকের এই উন্নয়ন সম্ভব হয়েছে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের উন্নয়নের ম্যাজিক হচ্ছে দেশপ্রেম। দীর্ঘদিন ধরে এই সরকার ক্ষমতায় আছে বলেই আজকের এই উন্নয়ন সম্ভব হয়েছে। দেশটাকে সঠিকভাবে জানতে পারলে, দেশকে নিয়ে ভাবলে দেশের উন্নয়ন করা সম্ভব। আজ সোমবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অর্থ মন্ত্রণালয়ের বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষকে স্বাবলম্বী করাই বর্তমান সরকারের লক্ষ্য। দেশের প্রতিটি মানুষই যেন স্বাবলম্বী হতে পারে তথা তাদের জীবনমানের উন্নয়নে কাজ করছি আমরা। সবাই ভাবে আমাদের উন্নয়নই ম্যাজিক, আর আমরা বলি আমাদের উন্নয়নের ম্যাজিকই হচ্ছে দেশপ্রেম। প্রধানমন্ত্রী আরো বলেন, 75 পরবর্তী সময় যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদেরই চিন্তা ছিল কিভাবে বিদেশিদের কাছে হাত পাতা যায়। দেশের মানুষকে আত্মনির্ভরশীল করার কোনো চিন্তাই তাদের মধ্যে ছিল না। যুদ্ধ অপরাধী আর পুলিশের হাতে ক্ষমতা থাকলে সে দেশের উন্নয়ন হতে পারে না। তিনি আরো বলেন, আমাদের সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে কাজ করে আজকের এই দেশ গড়েছি। আজ উন্নয়নশীল দেশ থেকে আমরা স্বল্প উন্নত দেশের কাতারে পৌঁছেছি। অনুষ্ঠানে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফান্ডের উদ্বোধন এবং সোনালী ব্যাংকের সঙ্গে পায়রা বন্দরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে, তবে তিনি এই সময় বিদেশে যেতে পারবেন না। আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, খালেদা জিয়ার সাজা আরও ৬ মাসের জন্য স্থগিত রেখে মুক্তি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। আইন মন্ত্রণালয়ের মতামতও প্রস্তাবের সঙ্গে পাঠানো হয়েছিল। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১ এ খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিত রেখে তাঁকে দেশের অভ্যন্তরে বিশেষায়িত চিকিৎসা নেওয়ার শর্তে এই মুক্তি দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। চলতি মাসের শুরুর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর খালেদা জিয়ার মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে এই সংক্রান্ত আবেদন করেন। আবেদনে সাজা মওকুফ করে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। শর্ত শিথিল করারও আবেদন করা হয়। গত বছরের ২৫ মার্চ খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে প্রথমে ৬ মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দিল্লি সামলানোর পরামর্শ দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তিনি এই পরামর্শ দিলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ সোমবার পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বলরামপুরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। কেন্দ্রের বিজেপি সরকার সম্পর্কে মমতা তীব্র আক্রমণ করে আরো বলেন, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
কাজ নেই, কর্ম নেই, শুধু মিথ্যে কথা বলে, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী এত বড় মিথ্যেবাদী লোক কোথাও খুঁজে পাবেন না।
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন নির্বাচনে বিজেপিকে রুখে দিতে তৃণমূলকে বিপুলভাবে জয়ী করার আহ্বান জানান।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। প্রতিবেশী আফগানিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উপস্থিতির কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং আফগান বিষয়ক পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক। গতকাল এ দুইজন আফগানিস্তান বিষয়ে বৈঠক করেন এবং বৈঠকের পর সাংবাদিকদের কাছে দেশের উপস্থিতির বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ওই বৈঠকে দুপক্ষই উগ্রবাদী দায়েশ গোষ্ঠীর সামরিক তৎপরতাকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেন। বৈঠকে আব্বাস আরাকচি বলেন, আফগানিস্তানের জনগণের শান্তি ফিরে পাওয়ার অধিকার মৌলিক এবং ইরান তার প্রতি সর্বাত্মক সমর্থন দেয়। অন্যদিকে পাকিস্তানের বিশেষ দূত সাদিক বলেন, আফগানিস্তানে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইরান এবং পাকিস্তানের মধ্যে জোরালো সমন্বয় থাকা জরুরি। আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক শনিবার সন্ধ্যায় ইরান সফরে যান। তিনি একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ইরান সবসময় বলে আসছে, আফগানিস্তান, ইরাক কিংবা সিরিয়া, এই অঞ্চলের যে কোনো দেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উপস্থিতি কোনোভাবেই মেনে নেবে না তেহরান। মার্কিন কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানে যত সেনা আছে বলে জানানো হয়েছে, প্রকৃতপক্ষে দেশটিতে তা চেয়ে আরও বেশি মার্কিন সেনা রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যখন দাবি করছে যে তালেবানের সঙ্গে চুক্তির আওতায় তারা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পথ অনুসরণ অব্যাহত রাখবে, তখন এই তথ্য বের হল। আমেরিকা, ইউরোপ ও আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আফগানিস্তানে মোতায়েন থাকা মার্কিন সেনা সংখ্যা প্রকৃতপক্ষে 3,500, কিন্তু পেন্টাগন দাবি করছে আফগানিস্তানে 2,500 সেনা মোতায়েন করা আছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন যে সেনা সংখ্যার কথা বলছে তা আসলে সঠিক সংখ্যা নয়। এতে আরও বলা হয়েছে মার্কিন সেনার সংখ্যা 3,500, এর সঙ্গে রয়েছে নেটো জোটের আরও প্রায় 7,000 সেনা। নেটো জোটের এসব সেনা মার্কিন রসদের উপর নির্ভরশীল এবং তাদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করে মার্কিন সেনারা। গত বছরের ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় মার্কিন সরকার ও তালেবানের মধ্যে যে কথিত শান্তি চুক্তি হয় তার আওতায় চলতি বছরের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও শেষ পর্যন্ত স্বীকার করেছেন ইরানের ব্যাপারে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তার এই স্বীকারোক্তি থেকে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনও শিক্ষা নিতে পারেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা দিয়ে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল গ্রহণ করেছিলেন। ওয়াশিংটনের অবৈধ দাবির কাছে মাথা নত করতে তেহরানকে বাধ্য করাই ছিল ট্রাম্পের মূল উদ্দেশ্য। যদিও ট্রাম্পের ওই কৌশল শেষ পর্যন্ত চরম ব্যর্থতায় পর্যবসিত হয় এবং তিনি কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি। ট্রাম্প প্রশাসনের সবচেয়ে কট্টর ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, যিনি ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তিনি ইরানের ব্যাপারে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। ইরানকে নতি স্বীকার করতে এবং আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে পম্পেও বলেন, আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারিনি। পর্যবেক্ষকরা বলছেন, অনেক দেরিতে হলেও ব্যর্থতার কথা স্বীকার করা থেকে বোঝা যায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরান বিরোধী নিষেধাজ্ঞায় কাজ হয়েছে বলে এর আগে যে দাবি করেছিলেন তার অসারতা প্রমাণিত হয়েছে। ট্রাম্প ও পম্পেও দুজনই বলেছিলেন, তাদের ভাষায়, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান আরও ভালো চুক্তিতে পৌঁছার ব্যাপারে আলোচনায় বসতে বাধ্য হবে। কিন্তু আড়াই বছর ধরে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে এবং তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। এ কারণে ট্রাম্প তার দায়িত্ব পালনের শেষের দিকে এসে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। এ অবস্থায় ইরানের ব্যাপারে ট্রাম্পের ব্যর্থতার কথা শুধু যে মার্কিন মিত্ররা স্বীকার করেছে তাই নয়, একই সঙ্গে ওয়াশিংটনের অনেক কর্মকর্তাও একাধিকবার স্বীকার করেছেন। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক পল পিলার বলেন, ইরানের উপর চাপ সৃষ্টির জন্য ট্রাম্পের সকল চেষ্টায় ব্যর্থ হয়েছে এবং খোদ মার্কিন কর্মকর্তারাই তা স্বীকার করছেন। পর্যবেক্ষকরা বলছেন, এসব স্বীকারোক্তি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন শিক্ষা নিতে পারেন, যাতে ট্রাম্পের ভুলের পুনরাবৃত্তি করা থেকে তিনি বিরত থাকতে পারেন। এতে কোনো সন্দেহ নেই যে বাইডেনের বর্তমান নীতিও ব্যর্থ হবে, কারণ এযাবৎ যুক্তরাষ্ট্রের সকল নিষেধাজ্ঞা ইরান সাফল্যের সাথে মোকাবেলা করে এসেছে। তাই বাইডেনও ইরানকে নতজানু করতে পারবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 17-26 মার্চ পর্যন্ত কোনো কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার নতুন প্রধান মনিরুল ইসলাম। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 17-26 মার্চ পর্যন্ত কোনো কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার নতুন প্রধান মনিরুল ইসলাম। এরপরও কোনো দল যদি মিটিং মিছিল করে তাহলে পুলিশ রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা করবে এবং শক্তভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানান নবনিযুক্ত এই কর্মকর্তা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গতকাল রোববার আয়োজিত নিরাপত্তা ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে সামনে রেখে যারা মোদী বিরোধী মিটিং মিছিল করছে কিংবা করবে তাদেরকেও হুঁশিয়ারি দেন ডিএমপির ভারপ্রাপ্ত এই কমিশনার।
দেখুন, এটি আমরা যারা ইতোমধ্যে এই ধরনের কর্মসূচি ঘোষণা করেছেন আমরা আশাবাদী যে তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা নিজেরাই এই ধরনের দেশ বিরোধী বা দেশের সুনাম ক্ষুণ্ণ হয় এই রকম বিদেশি মেহমানের কাছে সেই রকম কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকবেন। আর তারপরেও যদি তারা না থাকেন, অর্থাৎ কোনো নাশকতামূলক কর্মকাণ্ড কেউ করার চেষ্টা করেন, তাহলে আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, সেটি আমরা শক্ত হাতে আইনগত ব্যবস্থা যেটি সেটি আমরা নিশ্চিত করব।
এই সময় ভিভিআইপিদের চলাচলের কারণে রাজধানীতে যানজট তৈরি হতে পারে জানিয়ে মনিরুল ইসলাম বলেন, আসন্ন উৎসবে বিদেশি অতিথিদের আমন্ত্রণ উপলক্ষে অনেক সড়কে চলাচল কিছুটা বিঘ্নিত হবে। রাষ্ট্রের সম্মানের কথা চিন্তা করে জনগণের এটুকু স্যাক্রিফাইস করতে হবে। এজন্য নির্ধারিত সময়ের আগেই অফিস আদালত কিংবা পরীক্ষার জন্য আগে বের হওয়ার অনুরোধ করছি। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দক্ষিণ এশিয়া অঞ্চলের 5টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নেবেন। এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকার জানিয়েছেন, আমন্ত্রিত সম্মানিত বিদেশি অতিথিদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের 4 জন রাষ্ট্র ও সরকার প্রধান পৃথক অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধান তত্ত্ব কর্মকর্তা জানান, ভারতের প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর গ্রামে তার মাজার পরিদর্শনে যাবেন। এছাড়া তিনি ঢাকার বাইরে গোপালগঞ্জ ও সাতক্ষীরায় 2টি হিন্দু মন্দির পরিদর্শন করবেন। এই মন্দিরগুলোতে বিশেষত হিন্দু মাতুয়া সম্প্রদায়ের প্রার্থনার স্থান। এদের একটি বড় অংশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করে। অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন গণমাধ্যমে এক ব্রিফিংকালে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকারী সব রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করবেন, তবে তাদের এ সফরের মূল লক্ষ্য হচ্ছে উদযাপন অনুষ্ঠানে যোগদান। এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী 17 মার্চ সারা দেশে সকল মার্কেট ও দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
শ্রোতা বন্ধুরা, এখন রয়েছে আপনাদেরই পাঠানো চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। আজও অনুষ্ঠান শুরু করব একটি মূল্যবান বাণী শুনিয়ে। নিজ পুত্র ইমাম হুসাইন আলাইহিসাল্লামকে উদ্দেশ্য করে আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসাল্লাম বলেছেন, প্রিয় পুত্র আমার, তোমার প্রতি আমার উপদেশ হল সচ্ছলতা ও অভাবের মধ্যে আল্লাহকে ভয় করে চলার, সন্তুষ্টি ও ক্রোধের মধ্যে সত্য কথা বলার, আর প্রাচুর্য ও দারিদ্র্যের মধ্যে মৃতচারী হওয়ার, শত্রু ও মিত্রের জন্য ন্যায়পরায়ণ হওয়ার, সতেজতা ও অলসতায় কর্মমুখর হতে আর সুখে দুঃখে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে।
খুবই মূল্যবান কিছু উপদেশ শুনলাম। আমরা সবাই এই উপদেশগুলো মেনে চলার চেষ্টা করব, এ আশাবাদ ব্যক্ত করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশে টাঙ্গাইলের ঘাড়িন্দার ইন্টারন্যাশনাল রেডিও ফ্যান ক্লাব থেকে, আর লিখেছেন ক্লাবের সভাপতি আবু তাহের। 313 শব্দের এই চিঠিতে তিনি প্রিয়জনসহ রেডিও তেহরানের বেশ কিছু অনুষ্ঠান সম্পর্কে মতামত দিয়েছেন। তাঁর চিঠির কিছু অংশ পড়ে শোনাচ্ছি। আবু তাহের ভাই লিখেছেন, জীবনের বাস্তবতা আমার নিকট থেকে নীরবে নির্ভীতে অনেক কিছু কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত। তারপরও জীবনযুদ্ধে জয়ী মনোভাব নিয়ে আশার প্রদীপ জেলে হাজারো ব্যস্ততার মাঝে সারাদিনের কর্মক্লান্তির পরে একটু প্রশান্তির পরশ পেতে যোগ দিই রেডিও তেহরানের সাথে, যেখানে থাকে পরম শান্তির অমীয় বাণী ও ভবিষ্যতের পাথেয় স্বরূপ কোরআন ও হাদিসের দিক নির্দেশনা। এটাই সত্যি যে রেডিও তেহরান বাংলা প্রতিটি মানুষের জীবন চলার পথে প্রয়োজনীয় ও শিক্ষণীয় বিশেষ অনুষ্ঠান উপহার দিয়ে থাকে, যেমন কোরআনের আলো, আসমাউল হোসনা, পাশ্চাত্য জীবন ব্যবস্থা, আদর্শ মানুষ গড়ার কৌশল। এসব অনুষ্ঠান আমাদের ও ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করছে বলে মনে করি।
রেডিও তেহরানের অনুষ্ঠান সম্পর্কে আবু তাহের ভাইয়ের মূল্যায়ন জেনে ভালো লাগল। তাঁর পুরো চিঠিটি আমাদের ওয়েবসাইট parstoday.com এর শ্রোতাদের মতামত বিভাগে প্রকাশিত হয়েছে। শ্রোতাবন্ধুরা ইচ্ছে করলে সেখান থেকে পড়ে নিতে পারেন।
আর আবু তাহের ভাইয়ের কাছে আমাদের আহ্বান, আপনি নিয়মিত চিঠি লিখুন, গঠনমূলক সমালোচনার পাশাপাশি পরামর্শ দিন। আপনার চিঠি ও মতামত আমাদের অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করতে সহযোগিতা করবে বলে আমরা মনে করি। আসরের পরের চিঠিটি এসেছে জামালপুর জেলার মাধবগঞ্জ থানার পূর্ব নলছিয়া থেকে, আর পাঠিয়েছেন জাগো রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি হারুনর রশিদ। প্রিয়জন সম্পর্কে তিনি লিখেছেন, তপ্ত মরুর ক্লান্ত পথিক যেমন একটুখানি শান্তির ছোঁয়া পেতে মরুত্তান খুঁজে ফেরে, বিনোদন পিয়াসী প্রতিটি শ্রোতা হৃদয়ে তেমনি প্রিয়জন শোনার প্রতীক্ষায় থাকে। প্রিয়জন এখন এতটাই জনপ্রিয় যে প্রিয়জন শোনা ছাড়া আমার সারা সপ্তাহের প্রতিটি দিনকে স্থবির মনে হয়। সপ্তাহ পেরিয়ে কবে আসবে কাঙ্ক্ষিত সোমবার, সে অপেক্ষা যেন শেষই হতে চায় না। চাতক যেমন মেঘের জলের বরিশনে অপেক্ষমান, আমিও ঠিক তেমনি প্রিয়জনের জন্য ব্যাকুল হৃদয়ে অপেক্ষা থাকি। চমৎকার ও মনোমুগ্ধকর প্রিয়জন অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট কলাকুশলীকে জানাই আমার শ্রদ্ধাপূর্ণ সালাম ও শুভেচ্ছা।
হারুনা রশিদ ভাই, আপনি বেশ চমৎকার করে চিঠি লেখেন, আপনাকেও সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি নিয়মিত লিখবেন। আসরের এবারের চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ঢাকা কলোনি থেকে, আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা বিধান চন্দ্র শ্যানল। 15 ফেব্রুয়ারি প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, প্রতিদিনের মতো আজও পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ছিল বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাত। দৃষ্টিপাতের পর শুরু হয় চিঠিপত্রের অনুষ্ঠান প্রিয়জন। আজকের প্রিয়জন চিঠির জবাবের পাশাপাশি ভারতের শ্রোতা আনন্দমোহন বাইনের সুন্দর সাক্ষাৎকার এবং ইরানের প্রকৃতির উপর নাসির মাহমুদের আবৃত্তি দারুণ লেগেছে।
শ্রোতাবন্ধু বিধান চন্দ্র সেনাল, চিঠি ও মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটি পাঠিয়েছেন সুলতান মাহমুদ সরকার, তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার সেতু রেডিও ফ্যান ক্লাবের সভাপতি। তিনি জানিয়েছেন, 15 ফেব্রুয়ারি তারিখে প্রচারিত প্রিয়জন অনুষ্ঠান খুব ভালো লেগেছে, বিশেষ করে বিশ্ব বেতার দিবস উপলক্ষে শ্রোতাবন্ধুদের শুভেচ্ছা বাণী খুব সুন্দর ছিল। এরপর সুলতান ভাই লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সারা বিশ্বের নির্যাতিত মানুষের পক্ষে কথা বলে। ইরানই একমাত্র দেশ যে দেশ আমেরিকার মতো রাষ্ট্রকে যে কোনো বিষয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার ক্ষমতা রাখে, আর এটা সম্ভব হয়েছে একমাত্র তাদের ইমানি শক্তির কারণে।
ভাই সুলতান মাহমুদ সরকার, প্রিয়জন অনুষ্ঠান এবং ইরান সম্পর্কে আপনার মতামত জেনে ভালো লাগলো, আশা করি এভাবেই মতামত জানিয়ে সবসময় আমাদের পাশে থাকবেন। শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলব ভারতের শ্রোতাবন্ধু আমানুল মল্লিকের সঙ্গে। প্রথমে তার পরিচয় জানা যাক।
আমার নাম হলো আমানুল মল্লিক, পশ্চিমবঙ্গের হুগলি জেলার জাংলিপাড়া থানার অযোধ্যা গ্রামের অধিবাসী।
ভাই আমানুল মল্লিক, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান প্রথম শোনা শুরু করি 12 বছর আগে।
তো আমাদের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে এবং কেন ভালো লাগে?
আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগে, বস্তুনিষ্ঠ সত্য নিরপেক্ষ বিশ্ব সংবাদ খুবই ভালো লাগে। এখন তো খুবই ভালো লাগে ইরান ভবন, তারপরে কোরআনের আলো, ইতিপত্র প্রিয়জন আলাপন, রংধনু রংধনু বিশেষ করে ওই বাচ্চাদের যে গল্পগুলো শোনানো হয় খুবই ভালো লাগে। এটা আর কোন বিশ্বের ভেতরে এইভাবে মানে শিশুদের জন্য প্রোগ্রাম করে কিনা আমার সন্দেহ আছে বর্তমানে।
আপনি কি একাই আমাদের অনুষ্ঠান শুনেন নাকি আপনার পরিবারের অন্য কেউ আপনাকে সঙ্গ দেন?
হ্যাঁ, আমার পরিবার, আমার ফ্যামিলি মানে ওয়াইফ উনিও শোনেন। ওনাকেও ভালো লাগে যে এত সুন্দর একটা প্রোগ্রাম সুদূর ইরান থেকে আসে, খুবই আকর্ষণীয় হয়ে ওঠে।
তার মানে আমাদের অনুষ্ঠান আপনাদের বেশ কাজে আসছে, তাই না?
কাজে লেগেছে মানে সারা বিশ্বটাকে ঘরে বসে জানতে পারছি, এটা আমাদের খুবই ভালো লাগে। হয়তো আমরা আগে যেমন পেপার নিয়মিত পড়তাম, পেপার কিনতাম, এখন আর এসব প্রয়োজনই হয় না। এখন ঘরে বসে ইথারের মাধ্যমে সবই জানতে পেরে যাচ্ছি গোটা বিশ্বকে।
আমানুল ভাই, রেডিও তেহরানের মান উন্নয়নে আপনার কোনো পরামর্শ থাকলে তাও দিতে পারেন।
হ্যাঁ, উন্নয়ন বলতে ধরুন নেটে তো সব অনলাইনে শুনছি, কিন্তু ওই অথবের খবর মান যদি আরো উন্নত মানের হয় তাহলে মনে হয় রেডিওর যে আকর্ষণটা আরো বাড়বে। আরেকটা আমার বিশেষ অনুরোধ রইল ইরানের রেডিও ইরানের কাছে, যে আমাদের যে বিশেষ বিশেষ সারা বিশ্বে যে আলোড়নকারী প্রোগ্রামগুলো হয়, যেমন ধরুন বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, ওই উপলক্ষে বিশেষ করে ওদের ইতিহাস নিয়ে বিশেষ বিশেষ কুইজ করলে আমরা খুবই ভালো লাগবে এবং সবাই মানে নিজের মন থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করবো, তাতে সে বিজয়ী যেই হোক কিন্তু আমরা অংশগ্রহণ করবো।
আপনার পরামর্শ আমাদের বিবেচনায় থাকলো। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেয় আমানুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
সাক্ষাৎকারের পর আবারও চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদত হোসেন পাঠিয়েছেন এই মেলটি। 18 ফেব্রুয়ারি প্রচারিত রংধনু আসরের প্রশংসা করে তিনি লিখেছেন, রংধনুতে আজ প্রথমেই প্রচারিত হয় হাতেম তাইয়ের মহানুভবতা শীর্ষক একটি গল্প। গল্পটি আমাদের খুব ভালো লেগেছে। সেই সুদূর ইয়েমেনের অধিবাসী হলেও হাতেম তাই বাংলাদেশে তথা ইসলামী বিশ্বে খুবই পরিচিত একটি নাম। তাকে নিয়ে অসংখ্য গল্পের বই আছে বাংলাদেশে, আছে নানা রূপকথা। ইতিহাসকে ছাপিয়ে তার নাম এখন মানুষের মুখে মুখে। সেই হাতেম তাইকে নিয়ে প্রচারিত গল্প আমাদের ভালো লাগবে, সেটাই স্বাভাবিক। আসলে ধন সম্পত্তি যে দানের একমাত্র মাপকাঠি হতে পারে না, এ গল্পে আমাদের সেই শিক্ষা দেয়। অনুষ্ঠানের শেষ দিকে মারিয়া তাসকিন ওমানির কণ্ঠে চাই সবুজ পৃথিবী গান এবং কিশোরগঞ্জের শ্রোতা মোহাম্মদ আজহারুল ইসলাম তামিমের সাক্ষাৎকার খুব ভালো লেগেছে।
রংধনু আসর সম্পর্কে মতামত সমৃদ্ধ চিঠির জন্য শাহাদাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানের পরের মেইলটি এসেছে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওপাড়া শিমুলিয়া থেকে, আর পাঠিয়েছেন ভিআরএল ক্লাবের সভাপতি এস এম জাকির হোসেন। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান আমাদেরকে বাড়তি খোরাক যোগায়, অন্য বেতারের তুলনায় রেডিও তেহরানের বৈশিষ্ট্য আলাদা। বর্তমানে কোনো বেতারই মাসিক কুইজ প্রতিযোগিতা, মাসিক ও বাৎসরিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করে না, কিন্তু রেডিও তেহরান করে থাকে। তাছাড়া রেডিও তেহরান সব শ্রোতাদের সমান গুরুত্ব দিয়ে থাকে, গ্রাম শহর সমস্ত শ্রোতাদের সমান চোখে দেখে, তাই রেডিও তেহরানকে কোনো দিন ভুলতে পারব না।
রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো। চিঠি লেখার জন্য জাকির হোসেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রংপুর জেলার পীরগাছা উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু পাঠিয়েছেন এবারের মেইলটি। রেডিও তেহরানের বাংলা বিভাগের পরিচালক উপস্থাপক উপস্থাপিকা কলাকুশলীদেরকে বাসন্তী শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, কিছুদিন থেকে ব্যস্ত আছি, তাই রেডিও তেহরান বাংলাকে সময় কম দেয়া হচ্ছে, তবু সাথে আছি অনলাইন, ফেসবুক ও টুইটারে, শেয়ার করি বিভিন্ন পোস্ট, তবে মাঝে মধ্যে ফেসবুকে শ্রবণমান ভালো না থাকায় খারাপ লাগে, আশা করি শ্রবণমান উন্নত হবে।
ফেসবুক ও শর্ট ওয়েভে শ্রবণমান উন্নত করতে আমরা সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি, আশা করি পরিস্থিতির উন্নতি হবে। চিঠি লিখে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থেকে আসরের শেষ চিঠিটি পাঠিয়েছেন এ কে এম তারিক উজ্জামান কাকন। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরা নিয়মিত অনলাইনে শুনি, অনুষ্ঠানের শ্রবণমান খুব ভালো, খবর ও রংধনু আমার প্রিয় অনুষ্ঠান, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশে FM ব্যান্ডে সম্প্রচারের অনুরোধ করছি, আর ইরান সম্পর্কে আরও বেশি বেশি জানতে চাই।
একেএম তারিকুজ্জামান কাকন, ইরান সম্পর্কে জানার জন্য নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনুন এবং ওয়েবসাইট ভিজিট করুন। তো চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠি প্রাপ্তি স্বীকার করছি। নারায়ণগঞ্জের আলী সাহার্দি থেকে এইচ এম তারেক ও সাইব আহমেদ উচ্চ, ফারিয়া খানম মুমু ইমামপুর গজারিয়া মুন্সীগঞ্জ থেকে, শাহন হুসাইন রাজবাড়ী জেলার খোশবাড়ি থেকে এবং ঠাকুরগাঁও থেকে মাহমুদুল হাসান।
আমার হাতে কয়েকজন ডিএক্সআর বন্ধুর মেইল আছে যারা আমাদের অনুষ্ঠানের শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। আমি তাদের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এস এম নাজিমুদ্দিন, দক্ষিণ দিনাজপুর থেকে রতন কুমার পাল ও বিধানচন্দ্র সানল, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে কনস্টান্টিন বারসেকফ, বাংলাদেশের গাজীপুর থেকে ফিরোজ আলম এবং টাঙ্গাইল থেকে আবু তাহের।
তো যারা অনুষ্ঠান শোনার পাশাপাশি কষ্ট করে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে একটি আত্মশুদ্ধির গান। গানের কথা ও সুর মাহফুজ বিল্লাহ শাহি, আর গিয়েছেন আবু বকর সিদ্দিক।
জোয়ারের পানি এলে তীর ভিজে যায়, শুকনো বালুর রাশি প্রাণ ফিরে পায়, রবের করুণা দেখি রাশি রাশি ঝরে, তবু কেন হই না কো নত সিজদায়, নত সিজদায়। আকাশের গর্জন এত ভয়ানক, বিজলির চমকে তো বুঝে আসে চোখ, শিঙ্গায় ফুৎকারে কেয়ামত ধ্বনি।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নেই চিঠিপত্রের আজকের আসর থেকে। কথা হবে আবারও আগামী আসরে।
নত সিজদায়,
জোয়ারের পানি এলে তীর ভিজে যায়, শুকনো বালুর রাশি প্রাণ ফিরে পায়, রবের করুণা দেখি রাশি রাশি ঝরে, তবু কেন হই না কো নত সিজদায়, নত সিজদায়। সমুদ্র সমপাপ কালিমার ভিড়ে, এক ফোটানে কামল কিবা অর্জন, দম্ভের তাপে যদি তাও পুড়ে যায়, পাথেও কি রবে হায় বলো না তখন, কম্পনে ধরাতল কেঁপে কেঁপে ওঠে সাজানো প্রাসাদ গুলো ধুলাতেও লোটে, এত পাপ অভিশাপ মাথার উপর, তবু কেন কাঁদি না যে অনুশোচনায়, নত সিজদায়। জোয়ারের পানি এলে তীর ভিজে যায়, শুকনো বালুর রাশি প্রাণ ফিরে পায়, রবের করুণা দেখি রাশি রাশি ঝরে, তবু কেন হই না কো নত সিজদায়, নত সিজদায়।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 15 মার্চ সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আমাদের উন্নয়নের ম্যাজিক হচ্ছে দেশপ্রেম, বললেন প্রধানমন্ত্রী ইত্তেফাক। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ল প্রথম আলো। 30 মার্চেই খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, কালের কণ্ঠ। কাদের মির্জার বিরুদ্ধে আরও এক মামলা, যুগান্তরের শিরোনাম। পিকে হালদারের দেশত্যাগ, 67 ইমিগ্রেশন পুলিশের তালিকা হাইকোর্টে, মানব জমিনের শিরোনাম। ভয়ঙ্কর মাদক আইস, মিয়ানমার হয়ে দেশে ঢুকছে চালান, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। পাক মদতে অনলাইনে জঙ্গি প্রশিক্ষণ, এনআইএ এর হাতে ধৃত 5 সন্দেহভাজন আইএস জঙ্গি, আনন্দবাজার পত্রিকা। মধু চক্রের ফাঁদে পড়ে পাকিস্তানকে গোপন তথ্য পাচার, গ্রেপ্তার সেনা জওয়ান, সংবাদ প্রতিদিন। তারকা প্রার্থী নয়, ভোটে অধিক ভোট ছাড়াই মুখ কংগ্রেসের আজকাল। শ্রোতবন্ধুরা, শিরোনামের পরে এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, পিকে হালদারের দেশত্যাগ, 67 ইমিগ্রেশন পুলিশের তালিকা হাইকোর্টে, দৈনিক মানবজমিনে প্রকাশিত এ খবর সম্পর্কে আপনি কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদার বাংলাদেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে 10,000 কোটি টাকা লোপাট করেছেন বলে বিভিন্ন পত্রপত্রিকায় বহু আগে থেকেই খবর বের হচ্ছে। এই টাকা লোপাট করার পরে যখন প্রকাশ্যে আসে ঘটনা, তখন সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় যে পিকে হালদার যেন দেশ ছাড়তে না পারেন। কিন্তু তিনি ঠিকই দেশ ছেড়ে চলে গেছেন এবং প্রতিবেশী দেশ ভারতে তিনি আশ্রয় নেন। সর্বপ্রথম তিনি যশোরের বেনাপোল বন্দর দিয়ে মূলত ভারতে গিয়েছিলেন। অথচ তার দেশ ছাড়ার আগে কিন্তু সরকারের পক্ষ থেকে সমস্ত সব বিমানবন্দরে, স্থলবন্দরে, সমুদ্র বন্দরে সব জায়গায় কিন্তু সতর্কতা সংকেত দেওয়া হয়েছিল, তার দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা ছিল। আমি সবসময় বলে এসেছি যে পিকে হালদারকে দেশ ত্যাগে যারা সাহায্য করেছেন তাদেরকে ধরা উচিত, তাদেরকে খুঁজে বের করুন। এখন বেনাপোল বন্দর দিয়ে যাওয়ার সময় যে সমস্ত পুলিশ সেখানে ডিউটিতে ছিলেন তাদের তালিকা হাইকোর্টে জমা দেওয়া হয়েছে, তার মানে সরকার আসল জায়গায় হাত দিয়েছে বলে আমি মনে করি। কিভাবে পিকে হালদার দেশ ছাড়লেন এবং তারা কিভাবে তাকে সহযোগিতা করেছেন, এ সমস্ত সবকিছু বের করে আনা দরকার। আর যদি তারা সহযোগিতা না করে থাকে তাহলে তারা মুক্তি পাবে, কিন্তু যদি দেশ ত্যাগে সহযোগিতা করে থাকেন তাহলে তাদেরকে অবশ্যই যথাযথ শাস্তির আওতায় আনতে হবে, যাতে এই ধরনের পিকে হালদার তৈরি না হয় এবং তারা দেশ ত্যাগের সুযোগ না পায়।
ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানে জড়িত থাকার অভিযোগ করেছে আমেরিকা, তবে তা অস্বীকার করেছে ইরান। আপনার পর্যবেক্ষণ কি?
জি, ইরাকে আইন আল আসাদ সামরিক ঘাঁটি একরকমের দখল করে রেখেছে মার্কিন সেনারা। সেই ঘাঁটিতে এর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরান হামলা চালিয়েছিল, যখন ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলেমানিকে হত্যা করা হয়। তারপরে ইরান যে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল, এই আইন আল আসাদ ঘাঁটি ছিল তার প্রধান টার্গেট এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই ঘাঁটিতে সম্প্রতি কে বা কারা রকেট হামলা চালিয়েছে এবং এখন আমেরিকার পক্ষ থেকে নানাভাবে মূলত ইরানকে দোষারোপ করা হচ্ছে। ইরান সেই বক্তব্যের জবাব দিয়েছে যে ইরান এই ঘাঁটিতে হামলার সাথে জড়িত নয়। আমি এখানে যে বক্তব্যটি দিতে চাই সেটা হচ্ছে এই যে ইরান যখন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তার আগে কিন্তু প্রকাশ্য ঘোষণা করেছিল যে জেনারেল কাসেম সুলেমানিকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। কোনো চোরাগুপ্ত হামলা কিন্তু ইরান করেনি। হামলার পরে পরিষ্কারভাবে নানান কায়দায় ইরান তার কতগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, কি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তা সবকিছু পরিষ্কার করেছিল, প্রকাশ্য ছিল ব্যাপারটা। এখন যদি আমেরিকার ঘাঁটিতে ইরান হামলা চালায় তাহলে সেটা গোপনে কেন করবে? যদি যথাযথ কোনো কারণ থাকে সেই কারণে হামলা চালায় তাহলে ইরান অবশ্যই তার বক্তব্য পরিষ্কার করে দেবে, গোপন করে কিছু করবে না তো ইরান। সেক্ষেত্রে আমেরিকার এই যে দোষারোপ এটি মূলত একটা রাজনৈতিক ব্লেম গেম, তাছাড়া আর কিছু না। বরং ইরান যে বক্তব্য দিয়েছে যে এই ঘাঁটিতে হামলার সাথে ইহুদিবাদী ইসরায়েল জড়িত থাকতে পারে, সে বিষয়টি আমার মনে হয় যে আমেরিকা খতিয়ে দেখতে পারে যদি প্রকৃতপক্ষে তারা ঘটনার সত্য উদ্ঘাটন করতে চায়।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। মমতার নেতৃত্বে বাংলায় তৃণমূলে ক্ষমতায় ফিরবে আত্মবিশ্বাসী শারদ পাওয়ার, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। সামনেই পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন। বাংলা ছাড়াও অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে রয়েছে ভোট। আর এই নির্বাচনে অসম ছাড়া 4 জায়গাতেই হেরে যাবে, এমনটাই মনে করছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। সেই সঙ্গে বঙ্গ নির্বাচনে বিজেপিকে তুলোধনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকারই বার্তা দিলেন বর্ষিয়ান এই নেতা। পাশাপাশি বঙ্গের তৃণমূলই যে ক্ষমতায় আসবে সে ব্যাপারে আত্মবিশ্বাসী শরদ পাওয়ার। তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি হলেন যশবন্ত সিনহা। দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, দেশের প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা দুদিন আগেই যোগ দিয়েছিলেন তৃণমূলে। এর মধ্যেই তাঁকে দলের বড় পদে দায়িত্ব দেওয়া হল। তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতির পদে বসানো হল তাকে। অটল বিহারী বাজপেয়ী জামানায় কেন্দ্রের অর্থমন্ত্রকের দায়িত্ব ছিল তার কাঁধে, কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ জামানায় তিনি বিজেপি থেকে নিজেকে সরিয়ে নেন। কার্যত রাজনৈতিক সন্ন্যাসী ছিলেন এতদিন। তৃণমূলের হাত ধরেই ফের মূল স্রোতের রাজনীতিতে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন যশবন্ত সিনহা। তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতির পদের পাশাপাশি তাকে তৃণমূলের ওয়ার্কিং কমিটিতেও সদস্য করা হয়েছে। ভোটের মুখে যশবন্ত সিনহাকে নির্বাচনী প্রচারে নামিয়ে বিজেপিকে বেকায়দায় ফেলতে তৈরি তৃণমূল কংগ্রেস। তারকা প্রার্থী নয়, ভোটে অভিজ্ঞ নেতারাই মুখ কংগ্রেসের। আজকালের এ খবরে লেখা হয়েছে, অভিজ্ঞ নেতাদের প্রার্থী ঘোষণা করেই একুশের ভোটে বাজিমাত করতে চায় প্রদেশ কংগ্রেস। আসন্ন বিধানসভা ভোটে রাজ্যে ভালো ফল করতে দলের পুরনো নেতাদের উপরই ভরসা রাখছে কংগ্রেস হাইকমান্ড, যেখানে রাজ্যের বিধানসভা ভোটে জিততে তৃণমূল এবং বিজেপি একাধিক অভিনেতা অভিনেত্রীদের ভোটের ময়দানে নামিয়েছে। ঠিক তার উল্টো পথে হেঁটে কংগ্রেস প্রার্থী করেছে হুগলি জেলার চাঁপদানিতে সেই বর্ষিয়ান বিধায়ক আব্দুল মান্নানকেই। বিধানসভার বিরোধী দলনেতা মান্নান সাহেব এবারেও জয়ের বিষয়ে শতভাগ নিশ্চিত। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকবে।
এবার সংক্ষিপ্ত সংবাদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য রাশিয়া সফরে গেছে। গতকাল তারা রাজধানী মস্কোয় পৌঁছেছেন। হিজবুল্লাহর রাজনৈতিক শাখার প্রধান নেতা মোহাম্মদ রাদ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বলিভিয়ার সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন এনেসকে আটকের পর গতকাল প্রথমবারের মতো আদালতে তোলা হয়েছে। পরমাণু ইস্যুতে আমেরিকাকে দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ, ইরান বলছে হাতে সময় খুবই কম। হুথিদের ক্ষেপণাস্ত্রের ভয়ে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এবং বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনায়। খোদা হাফেজ। Thank you.